26 মে 2018 নবম রোজা দিন গত রাত দশম তারাবির পরের মজলিসে 29 মিনিট 15 সেকেন্ড পর হযরত ওয়ালাদ আহমদ বারকাতুহুম বলেন,
ঢাকার এখন তো নাম বলব না আমি, ঢাকার দুই মুফতি সাহেব দুজনই দুই এদারার বড় মুফতি সাহেব এবং তাদের হাতে অনেক মুফতি তৈরি হয়েছেন এবং হইতেছেন মাশাআল্লাহ, এবং ওয়াকি তারা মহাকিক মুফতি। তো এখানে আসা যাওয়া করেন মাঝে মধ্যে, তো আমার সঙ্গে খুব মহাব্বতের সম্পর্ক। একবার এক মাসলা ওনারা তুললেন, পরে আমি সেটার ব্যাপারে কথা বললাম, ওনারা মশলা বললেন খুব জোরদার ভাবে, আমি সেই মশলার ওনাদের যে মাওকেব যেটা ছিল সেটাকে চূর্ণ বিচূর্ণ করলাম ভীষণ শক্তভাবে। কথা বুঝলেন নাই, এতটা যে আমি যখন বলতে থাকছি ওনারা খালি চুপ করে বসে শুনতে থাকতেন, বলতে 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 আমি 2 ঘন্টা বলছি এবং ধুম দালাল পেশ করতে থাকার তৌফিক হয়েছে। পরে আমার শরমও লাগছে, একদম ভিতরে খুব শরম লাগতেছিল, কিন্তু ওই মাসলার ব্যাপারে যেহেতু আমার কাছে বিষয়টা আলহামদুলিল্লাহ বিলকুল ইতমিনান ইতমিনান মানে ওয়াজাহাত লাগতেছিল, খুব জায়গা বসিরত মাহসুস হইতেছিল, সেজন্য আমি দালাল যেগুলো মুস্তাদার ছিল দিলে সেগুলো পেশ করতে থাকছি, কিন্তু শরম লাগতেছিল যে জন্য আমি তো মুফতি না আর ওনারা বেশক মুফতি। হ্যাঁ, ওনারা ফন জানেন, ফন পড়ছেন, সেই হিসাবে আমার কাছে বহু শর্মিন্দিকে লাগতেছিল, কিন্তু বলার কথা তো বলা যায়, আমি আমারটা বলতে থাকলাম, পরে যা হবার তো হবে। হ্যাঁ, যে মাওলানা ফারুকুর রহমতুল্লাহ আলাইহির নিকট মাওলানা সৈয়দ সোলায়মান নদভী বলছিলেন যে হযরত কোন নসিহত করতেন একটু, বলে যে মাওলানা নসিহতে মাওলানা তাহকিকাত তো খুব কিজিয়ে লেকিন আমল কি দিয়ে আপনি আকাবেরকে মাসলাক করেন, দালায় লাগ আপনার কাছে আসুক সব দেখেন শুনেন, কিন্তু যখন আমলের ব্যাপার আসবে আকাবের ফেসলার সামনে মাথা নত করবেন। কি কথা বলুন, বলতে কি যেগুলো দালায় আছে চলো বলি, তো খুব বললাম। পরে ঘন্টা দুই তকরিবান 2 ঘন্টার মতো সময় গেল, পরে আমি থামলাম, পরে বললাম এখন বলেন আপনাদের কি কি বলার। পরে ওনারা দুইজন হাসলেন এবং বললেন যে আমরা আমাদের মাওকিফ থেকে রুজু করলাম। আমি বললাম মানে? বলে হ্যাঁ আমরা রুজু করলাম, আগের রায় পরিবর্তন করলাম। আমি বললাম এটা ওয়াকি? ওনারা বললেন একদম ওয়াকি। আমার খুব তাজ্জব লাগলো, এটা কি ব্যাপার, আগে যে ভীষণ স্ট্রং ভাবে বলতেছিলেন একদমই। পরে ওনারা বললেন যে না, যেই দালাল আপনি বেশ করছেন সেগুলোর সামনে ওটা টিকে না, সেজন্য আমরা আমাদের রায় পরিবর্তন করলাম। দুজন মুফতি সাহেবই বড় আলেম এবং আপনাদের বড় মাহবুব। যাই হোক, তো ওনারা তো অনেক রাত পর্যন্ত ছিলেন, পরে চলে গেছেন। তা আমি পরের দিন সকালবেলা ভাবলাম যে এত শক্তভাবে আমি বিষয়টা রদ করলাম, কিন্তু এর দালাইল কি জিনিস, কিন্তু আমার ফিলহাল যা কিছু জেহেনে আসতে থাকছে এগুলো পেশ করছি, কিন্তু আকাবের দালাইল তো দেখা দরকার। তো আমি সকালে উঠেই হযরত থানবীর একটা কিতাব আমার হাতের ডান দিকে তখন ছিল, এটা কি আল বাদায় নাকি বাওয়াদের উন্নাওয়াদের, দুইটার যে কোনো একটা হবে। পরে আমি এরকম খুললাম, পিসটা খুললাম, একদম প্রথম খুললেই পায়ে গেল ওই মশলাটা, আর তাম দালাল দেখলাম যে যেটা আমার পেশ করার তৌফিক হয়েছে সব ওখানে মজুদ আছে। তা আমার খুশি দেখে কে, আমাদের আকাবের দিন এসেছিলেন, আমাদের নিজের কত হাজার হইল সেটার উপর তো ইতমিনান হাসিল হয় না, এটাকে হুকমে শরীয়ত মনে করার মতো পজিশনে আমরা পৌঁছতে পারি না, কিন্তু যখন আকাবের এক ছোট্ট এক লব্জে এক কথা বলে দেন ইতমিনান হয়ে যায় বিলকুল, যে এটা দিন, এটা হক, এটা তাহকিক, এটা ফাইনাল, এটাই সিরাতে মুস্তাকিম। এই হল আকাবের জরুরত, এই হল আকাবের মাকাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমরা লাখ হুল্লা করতে থাকি, এটা ওয়াজ নসিহত এবং বয়ান, কিন্তু ফয়সালা আকাবির দ্বীনের হাতে। এই জন্যই ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া, আল্লাহর দ্বীন যারা বুঝেন, দ্বীনের উপর অটল, তাদের পথ, তাদের রাস্তায় চলাই দ্বীন, এটাই হক, এটাই হেদায়ত। ওয়াত্তাবি সাবিল মান আনাবা ইলাইয়া।
37 মিনিট পরে হযরত আলাদা আমাদের কাছে বলেন,
আমার ছাত্র জীবনেও অনেক অসুস্থ থাকতাম, ফারিগ হওয়ার পরও নানান ঝামেলা অসুস্থতায় অনেক সময় ভীষণ অসুস্থতায় কাটছে, এবং আমি অসুখ বিসুখের কথা লোকদেরকে বলতাম না। ব্যক্তিগতভাবে আমি নিজে অসুস্থ থাকতাম, অনেক কষ্টের মধ্যে থাকতাম, কিন্তু আমার বিবিকেও আমি বলতে যেতাম না যে আমি এরকম অসুস্থ। আমার দুই পায়ে এত ব্যথা ছিল যে মনে হয় যে একটা না 15-18 বছরের মতো দুই পায়ে এত প্রচন্ড ব্যথা, বিছানায় শুয়ে থাকতাম চুপ করে, তা আমার দুই চোখ থেকে এই রাত্রিবেলায় দুই চোখ থেকে পানি গড়াইতে থাকতো ভাই। একবারের জন্য আমার বিবিকে বলি নাই যে আমার দুই পায়ে ব্যথা, কষ্ট হইতেছে, তাকে জানতেই দেয়নি, পেরেশান হবে খামোখা, কথা বুঝেন নাই। তো এত কষ্টের মধ্যেও যাই হোক, কিছুদিনই কিতাবাদি আকাবের কিছু হালাত মোতালা করার শখ ছিল, জজবা ছিল, হ্যাঁ, কিন্তু পারতাম না, থোড়া বহুত কিছু মোতালা করার তৌফিক হয়েছে, কিন্তু এর মধ্যে আকাবের যতটুকুই হালাত পড়ার তৌফিক হয়েছে, সে কি যে মজা, কি এক নূরের জাহান ভাই, বাহ সুবহান আল্লাহ। হ্যাঁ, কিন্তু এবং আরেক বিষয় হল যে আকাবের উলুম ও মারিফ মুলফুজাত এবং হালাত সওয়ানে মোতালা করার মধ্যে খাস ব্যাপার হল, মোতালা আপনি অল্প করবেন কিন্তু বরকত দিবেন আল্লাহ বেশুমার, এই আজীব জিনিস। মোতালা আপনার অল্প, পড়লেন অল্প, কিন্তু বরকত বেশুমার, বেহদ, এত বরকত দিবেন আল্লাহ পাক তার মধ্যে। আকাবিরের হালাত, আকাবিরের জীবনী, আকাবিরের মাওয়াজ মুলফুজাত মোতালা করার বরকতে কোরআন সুন্নার উলুম ও মারে বুঝার তৌফিক দেন আল্লাহ তাআলা, ওই ফাহাম ও বসিরত নসিব করেন আল্লাহ তাআলা। এই জন্য আকাবিরের হালাত মোতালা করা বহুত জরুরি। যে সকল মানুষরা খালি দরসিয়াতের মধ্যে ডুবে থাকে, আকাবির দ্বীনের উলুম ও মারেফের মোতালার সঙ্গে সম্পর্ক হয় না, এরা এক অন্ধের মতো থাকে। কারণ আল্লাহ পাকের নিজামই যাকে দেন আল্লাহ তাআলা এল তো এবং নূর এল, তো আকাবের দ্বীনের বরকতে তাকে এল দান করে। ডাইরেক্ট এলকে অর্জন করতে চাইলে সে গুমরা হয়ে যায়। খুব ইয়াদ রাখেন এগুলো, আপনাদেরকে আমি কোন জজবার কথা শুনাই না, যেটা আকাবের দ্বীনের কথা সেটাই শোনানোর চেষ্টা করি, এর বাইরে আমি জানি না, এর বাইরে আল্লাহ যেন আমাকে এক কদম রাখার হিম্মত না দেন ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার জীবনের সবচেয়ে বড় খুশির বিষয় যে আকাবিরকে নিয়ে কথা বলার তৌফিক নসিব হয়, এবং এটা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি মনে করি, এবং এটা নিয়ে বাঁচতে চাই, এই নিয়েই মরতে চাই ইনশাআল্লাহ তাআলা। আর আকাবির দ্বীনের উপরে যাদের ফিদায়ত নাই, আকাবিরের পথে কদম রাখতে যে শিখে নাই, তো তাদের থেকে হাজার মাইল দূরে অবস্থান করা জরুরি মনে করি, নিজের জন্য এবং সব মুসলমানের জন্য, বিশেষ করে উলামায়ে দ্বীনের জন্য। আকাবিরের রাস্তা যারা হাঁটতে জানে না, তাদের থেকে দূরে থাকা জরুরি, কারণ এসা লোকেরা গুমরাহির অন্ধকারে যে কোনো সময় তোমাকে লিপ্ত করে ফেলতে পারে। শুনতেছো প্রিয় বন্ধুরা, হ্যাঁ, বিয়ার পর এক মুফাক্কির ইসলামের লিটারেচার বহুত, তো তার ইসলাম সম্পর্কে সুন্দর সুন্দর কথাওয়ালা এক পুস্তক, এক গ্রন্থ হাকিমুল উম্মতের সামনে একজনের পেশ করছেন। হযরত এই মুফাক্কির ইসলাম তার অনেক লিটারেচার তাসনিফাত, কেমন এটা হযরত একটু দেখেন, যে পৃষ্ঠাগুলো দেখানো ওর মধ্যে ইসলামেরই কথা লেখা, ভালো ভালো কথা লেখা। মাওলানা থানবী রহমতুল্লাহ বললেন যে ইনকি তাসনিফাত সে মুঝে নাজাসত কি বু আতি হ্যায়, এর লেখা পড়লে এতে দুর্গন্ধ, যে গলাজতের দুর্গন্ধ পাইতেছি আমি, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বড় মুশকিল মামলা। আবু হযরত থানবী বলতেন যে মানুষ যেটা বলে বা লেখে সেটা আসে অন্তর থেকে, অন্তর পাক, তো পাক জিনিস লেখার মধ্যে আসবে, ওই পাকির আসর তার লেখার মধ্যে থাকবে, কথার মধ্যে থাকবে। অন্তর নূরওয়ালা, তো ওই নূরানিও তার লেখার মধ্যে থাকবে, কথার মধ্যে থাকবে, তার চাল চলনের মধ্যে থাকবে, তার আচরণের মধ্যে থাকবে। আর অন্তর বরবাদ, অন্তর গুমরা, অন্তর জুলমাতওয়ালা, লানতওয়ালা, তো সেটার আসর, প্রতিক্রিয়া, প্রভাব তার কথার মধ্যে, তার লেখার মধ্যে থাকবে। কি কথা বুঝতেছেন? আর আকাবের দিন যারা, তারা নূরই নূরওয়ালা, তারা নূরই নূরওয়ালা। ওই আকাবের দিনের যা কিছু কথাবার্তা হোক, তা যা কিছু হালাত হোক, ওগুলো দেখলে, ওগুলো পড়লে, হ্যাঁ না, কেবল নূরই নূর আসবে অন্তরে, ইনশাআল্লাহ জিন্দগি নূরে পরিপূর্ণ হয়ে যাবে, তার দিমাগ, তার সমাজ সব নূরে পরিপূর্ণ হয়ে যাবে। আর অন্তর যখন নূরে পরিপূর্ণ হয়ে যায়, এই মানুষ সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আকাবের রাস্তায় সিরাতুল মুস্তাকিমের উপর চলার রাস্তা, এই যে বুঝে নেয়, সে কিছুই বুঝে নেয় এখন পর্যন্ত। শুনতেছ আমার আহ্বাব? বহরহাল, তো কোথার থেকে কোথায় চলে গেছে? হযরত থানবী এই কথা বলছেন, আহ কেসা আজীব মানুষ হযরত, আহা, তাসাউফের এত বিরাট লম্বা চড়ার শিক্ষা সবটাকে এত সংক্ষেপে তিনি বলে দিচ্ছেন। ও যারা আসি বাত জো হাসিল হাসাউফ কা ইয়ে হে জিস তাওয়াত মে সুস্তি মহসুস হো, সুস্তি কা মুকাবলা করকে উস তাওয়াত কো করে, আর জিস গুনাহ কা দিল মে তকাজা হো, তকাজে কা মুকাবলা করকে উস গুনাহ সে বচে। জিসকো ইয়ে বাত হাসিল হো গই, উসকো ফির কুছ ভি জরুরত নহি, ক্যোঁকি ইয়েহি বাত তাআল্লুক মা আল্লাহ পয়দা করনে ওয়ালি হ্যায়, ওর ইহি উসকি মুহাফিজ হ্যায়, ইহি উসকো আগে বড়ানে ওয়ালি হ্যায়। কেসা মলফুজ বলো, এক হাজার এক লাখ পৃষ্ঠা মোতলা করার চেয়ে একটা জুমলার ওজন বেশি। যদি তুমি আল্লাহকে পাইতে চাও, যদি তুমি আল্লাহকে পাইতে চাও, বন জঙ্গল পরিষ্কার করে আল্লাহকে পাইতে চাও সহজ ভাবে, এটা হলো রাস্তা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমরা এটার উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ। আর আমার শায়খ রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহকে পাওয়ার শর্টকাট রাস্তা হল কোন আল্লাহওয়ালাকে ধরো, যেটাকে যেই কথাটাকে ডাক্তার আব্দুল ইসলাম রহমতুল্লাহ হাকিম উম্মুত থানবীর খলিফা তিনি এক শের এইভাবে বলতেই থাকতেন, বারবার পেশ করতেন, উনসে মিলনে কি হ্যাঁ এক রাহ, মিলনে ওয়ালো সে রাহ পয়দা কর, সচ্চা আল্লাহওয়ালা তার সঙ্গে সম্পর্ক করো। যদি আল্লাহকে পাইতে চাই, আল্লাহকে পাওয়ার জন্য কোন আল্লাহওয়ালার সঙ্গে সম্পর্ক কায়েম করা জরুরি, কোন আল্লাহওয়ালাকে ধরা জরুরি। মাওলানা ফজলুর রহমান গাজীপুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি যে কথা বলছিলেন যে, যে যদি আমি তো জানি যে শবে কদরে নিশ্চিত দোয়া কবুল হয়, যদি আমি জানি যে আজকে শবে কদর সারা রাত একটাই দোয়া করব, যা আল্লাহ মুঝে কোন নেক সোহবত মিল যায়, আর আল্লাহ কোন কামেল আল্লাহওয়ালার সোহবত আমাকে মিলে দেন। এত বড় মানুষ যার কাছে হাকিমুল উম্মত যাইতেন, বড় বড় আকাবের যাইতেন যার সোহবতে, সেই মাওলানা গাজী মুরাদাবাদী এই কথা বলছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর সেই কথাটাই শাহ আব্দুল গনি ফুল বীর রহমতুল্লাহ আলাই, যাকে দারুল দেওবন্দের সদরুল মুদারিসিন পদের জন্য ইন্তেখাব করা হয়েছিল। শাহ আব্দুল গনি ফুল বীর রহমতুল্লাহ হাকিমুল উম্মত তখন দারুল দেওবন্দের সরপরস্ত ছিলেন, কমিটির সরপরস্ত। ওই সময় সদর মুদারিসিন পদ খালি হয়েছে, তো উলামায়ে কেরাম, বড় বড় উলামায়ে কেরাম মিল্লা ফসলা করছেন যে শাহ আব্দুল গনি ফুল গুনি সাহেবকে সদর মুদারিসিন করা হবে। হযরত থানবী হযরত ফুলগুরিকে বলছেন যে, কি ওজিফা হলে আপনি মুনাসেব মনে করেন? শাহ আব্দুল গনি ফুল রহমতুল্লাহ বলছেন, হজরত জি, দাল রুটি খাকে পড়া দুঙ্গা, ওজিফা নিয়ে লুঙ্গা। হজরত জি, ডাল রুটি খা বাস ইনশাআল্লাহ সবক পড়ায় দেব, ওজিফা নেব না, কোন বেতন নেব না। কেসা কেসা মানুষ ছিলেন তারা, দিনের উপরে আল্লাহর রেজা ও খুশির উপরে এত ফেদা ছিলেন। বহরহাল এটা হজরত ফুলপুরীর হাকিমুল উম্মতের সুহবতের বরকতে এক এসা দৌলত আল্লাহ পাক তাকে দান করছিলেন যে আজীব গরিব এসকে লাহিতে এসা ছট জ্বলতে থাকতেন হামেশা। হজরতকে যে দেখত সেও আল্লাহ আল্লাহ হয়ে যেত। এসা শান ছিল শাহ আব্দুল গরিব সাহ ফুলপুরি রহমতুল্লাহ, বড় আজীব শান ছিল। একবার শাহ আব্দুল গরিব ফুলপুরি বয়ান করতেছেন, তো যখন হজরত বয়ান করতেন হজরতের চোখ থেকে পানি ছড়িয়ে এখানে এক ফোঁটা পানি এখানে চমকতে থাকত শেষ পর্যন্ত। তো হজরত আহ জার সাথে আল্লাহ পাকের মহব্বত বয়ান করতে থাকতেন, হঠাৎ নজরে পড়ছে ওই দরজায়, একদম দরজায় জুতা যেখানে রাখা হয়েছে ওইখানে খেয়ে বসা। পরে হজরত এলান করছেন ইয়ে বিলকুল দরওয়াজে কে পাস জো বেঠে হুয়ে হ্যাঁ ক্যা ইয়ে মুফতি শফি সাহেব হ্যায়, আগর মুফতি শফি সাহেব হ্যায় তো আপ দরখাস্ত হ্যায় কি আপ উঠকে মেরে করিব আ জাইয়ে। আল্লাহ পাকের মহব্বতের নেশায় এমন মখমুর ছিলেন যে স্থির করতে পারতেছিলেন না যে হজরত মুফতি শফি সাহেব কিনা, অথচ হজরতকে তো তিনি খুব চিনেন। তো ওখানে হজরত মুফতি শফি সাহেব ছিলেন রহমতুল্লাহ আলাইহি, বসা ছিলেন, মানুষের মানে ভিড়ের কারণে ভিতরে ঢুকতে পারেন নাই, মানুষের জুতা রাখার জায়গার মধ্যে হজরত বসে পড়ছে। কেসা ফানাই হচ্ছিল এই সকল আকাবের মধ্যে, কিন্তু আওয়াজ হচ্ছিল হজরতের পীর ভাই মুফতি শফি সাহেব রহমুল্লাহর পীর ভাই। আর হজরত মুফতি শফি সাহেব রহমুল্লাহ কত বড় ফকির, কত বড় মানুষ, কিন্তু সেই ওখানে জুতার মধ্যে বসে হজরতের বয়ান শুনতেছেন। তো ওখানে যখন আওয়াজ দিয়েছেন যে যদি মুফতি আমার ভাই মুফতি শফি সাহেব হন তাহলে আপনি ভিতরে আসেন, তো ওখান থেকে হজরত মুফতি শফি সাহেব আওয়াজ দিয়েছেন হজরত আপকি মজলিস মে জুতো কে অন্দর শফি কো জায়গা মিল জানা, শফি কে লিয়ে বড়ি সাদত কি বাত হ্যায়। হজরত জি আপনার মতো মানুষের মজলিসে জুতার মধ্যে জায়গা পাওয়া শফির জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। কি মানুষ ছিলেন এই সকল আকাবের দিন, কেসা মানুষ ছিলেন তারা প্রিয় বন্ধুরা, কিরকম দিন ছিল তাদের মধ্যে, কি সাফ সুতরা জিন্দগি ছিল, কি পাক সাফ কলমের অধিকারী ছিলেন সকল মানুষ, তা সফর করা যায় ভাই। যেহেতু অনেক সময় হজরত শাহ আব্দুল গনি সাহেব ফুলপুরি রহমতুল্লাহর হাওয়ালায় কথা বলা হয়, যেহেতু তিনি আমার শেখের শেখ ছিলেন এবং এসা শেখ ছিলেন যে আমার শেখ রহমতুল্লাহ তার সুবতে এক টানা ষোলো বছর কাটাইছিল, ষোলো বছর দিনের রাত সঙ্গে সঙ্গে থাকতেন। হজরত ফুলপুরির দেওয়ানা ছিলেন আমার শেখ রহমতুল্লাহ, হজরতকে ছাড়া আর কিছুই বুঝতেন না, এমন শান ছিল আমার শেখ রহমতুল্লাহ হজরত ফুলপুরির জন্য। ঈদের রাত হজরত নিজের শ্বশুরবাড়িতে ছিলেন বা বাড়িতে ছিলেন, তো দিল বেচাইন হয়ে গেছে, ভালো লাগে না, হজরত ফুলপুরির জন্য দিল বেচাইন হয়ে গেছে, উঠছেন তো রওনা হয়েছেন, বাসা থেকে কথা বললে অনুমতি নিয়ে তো বাসাওয়ালাদের রাজি করে ফের রওনা হয়েছেন। যাইতে থাকছেন গিয়ার ট্রেন পান নাই, হাঁটতে থাকছেন, হাঁটতে 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 যে জায়গায় হজরত ফুলপুরি থাকার কথা সেখানে পৌঁছছেন, গিয়া সেখানে খবর পেয়েছেন যে হজরত এখানে নাই, অমুক জায়গায় গেছেন, ওখান থেকে হাইটে হাইটে আবার সেখানে গিয়ে পৌঁছছেন। গভীর রাত্রে গিয়া পৌঁছেন। পৌঁছার পরে দিল বেচায় শাহাবুল গনি সাহেব রহমতুল্লাহকে এক নজর দেখার জন্য, আর হজরতি শাহাবুল গনি সাহেব রহমতুল্লাহ আলাইকে দাবাইতেন, মাথা বানাই দিতেন, শরীর বানাই দিতেন, তো ঘুমাইতেন হজরত। আর হজরত ফুলবীর অভ্যাস ছিল যে ঘুমাইতেন আর খালি ডান দিক বাম দিক উলট পালট করতে থাকতেন, আর এই আনুমানিক 5 থেকে 10 মিনিটের মধ্যে আল্লাহ বলে সজাগ হয়ে যেতেন, আবার পাস পরিবর্তন করে আবার ঘুমাইতে থাকতেন। তো ওরকম ওই হজরতওয়ালা গিয়ে দাবাইতে থাকছেন, হঠাৎ কিরে বড় পরিচিত হাত মনে হয়, ভাই কন হো হাকিম আখতার, আরে তিনি রাত আপ কেসে পৌঁছ গে, শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো আমার সাহেব মহল্লা তখন কি বলছেন, স্বভাব ও লুৎফ বগু আগাজালে এই বাচ্চা আমাকে এত মহব্বত করে, এত রাত্রে এখানে এসে কেমনে পৌঁছে গেছে, যে হজরত ফুলান জায়গায় গেছে শুনলাম আপনি সেখানে নাই, আপনি অমুক জায়গায় গেছেন তো ওখানে গেলাম আপনি সেখানে নাই, ফের তো দিল কোন ক্রমেই মানে না যে আপনাকে ছাড়া কেমনে রাত কাটাবো, ফের এখানে পৌঁছে গেছে। হজরত ফুল বলে হয়রান হয়েছেন যে কেসা মানুষ বাচ্চা, হ্যাঁ কোন আল্লাহ আল্লাহর উপর ফেদা হয় মানুষ তো আল্লাহ তাআলা তাকে কি চমকান, কেসা মহামতা। হ্যাঁ তো এই শাহ আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ অনেক বড় মানুষ, এলবের এতেবারও হ্যাঁ না এসকে এলাহির এতেবারও তো বটি, এই ব্যাপারে তো হজরতকে সমগ্র ভারত উপমহাদেশ বিশেষ করে হিন্দুস্তান পাকিস্তান তো ভীষণ চিনে, হ্যাঁ না তো হজরতের এলমি মাকামও বড় উঁচু ছিল। এই হজরত শাহ আব্দুল গনি ফুলবি রহমতুল্লাহ আলী বলতেন, আম ওয়ালে সে আম মিলতা হয়, অমরুদ ওয়ালে সে অমরুদ মিলতা হয়, কপড়ে ওয়ালে সে কপড়া মিলতা হয়, আর আল্লাহ ওয়ালে সে আল্লাহ মিলতা হয়। এই জুমলাটার ওজন কত এইটুকু বুঝানোর জন্য আগে আমার ওই তার তামহিদ মিস করতে হয়েছে, কারণ আমি একজনের মনে করলো সুবি শব্দের কথা তো এরকম অনেকে শুনি, খালি সুবি সাহ কিন্তু মস্ত বড় আলেম দিন, শুনতেছেন প্রিয় বন্ধু? অনেক বড় আলেম দিন, বুখারি শরীফ পড়াইতেন হজরত শাহ আব্দুল গনি সাহেব রহমতুল্লাহ, এবং ওনার বুখারির উস্তাদ ছিলেন হজরত মাওলানা মাজিদ আলী জৌনপুরি রহমতুল্লাহ, মাওলানা মাজিদ আলী জৌনপুরি রহমতুল্লাহর উস্তাদ ছিলেন হজরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ। হ্যাঁ আমার শায়খ রহমতুল্লাহ আলী আমাকে বুখারির ইজাজত দিচ্ছেন, হজরতের বুখারির উস্তাদ মাওলানা মাজিদ আলী হজরত শাহ আব্দুল গনি ফুলপুরি, তার উস্তাদ মাওলানা মাজিদ আলী জৌনপুরি, তার উস্তাদ মাওলানা গঙ্গুই, এত সংক্ষেপে এত শর্টকাট সনদ দিয়ে আমরা মাওলানা গঙ্গুই পর্যন্ত পৌঁছে যাই, বহুত মজা না কি আর বলা। হ্যাঁ তো তালুক মাল্লা পয়দা হওয়ার জন্য এইটুকু করা চাই, এইটুকু করা যে ইবাদত গুলো লাজেম যেগুলো করা জরুরি সেই ইবাদত গুলোর কথা শুধু এখানে, যে সেই ইবাদত গুলোর ব্যাপারে অলসতা আসলেও মন না চাইলেও সেগুলো করে ফেল। হজরত থানবীকে একজন লিখছেন যে হজরত মন চায় না, না এটা না যে গাফলত লাগে, মন চায় না নামাজ পড়তে, আর নামাজ পড়ি তো ওয়াসওয়াসা আসে, মন চলে না, জোর করে ঠেলে ধাক্কা পরে গিয়ে নামাজটা পড়ি। হজরত হাকিমুল থানবী লিখছেন এই ঠেলা ধাক্কা কোন রকম নামাজটা পড়ে ফেলো নিঃসন্দেহ নামাজ তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, নফসের বিরুদ্ধে চলেই তো আল্লাহকে রাজি করা, নফসের বিরুদ্ধে চলেই তো আল্লাহকে রাজি করা, নফস চায় না নামাজে যাইতে তুমি নামাজটা পড়ে ফেলো, নফস চায় না রোজা রাখতে তুমি রোজাটা করে ফেলো, কি নফস চায় কোন গুনার দিকে ধাবিত হইতে, তো তোমার মন ভীষণ সেদিক চলছে ছুটছে, তুমি কষ্ট করে তার থেকে বিরত থাকো। বাস নফসের মুখালাফত করা আর আল্লাহকে পায়ে দেওয়া। তবে নফসের মুখালাফত করা কোন ক্ষেত্রে, যে শরীয়তের খেলাফ যখন নফস কোন দিকে টানে, তখন সেক্ষেত্রে নফসের কথা না শোনা। কি কথা বুঝেন নাকি? অনেকে মুজাহাদা বুঝেও না, জুতা পায়ে দেয় না, একদমই সালার চোট গায়ে দিয়ে ঘুরে, কি ব্যাপার? ওলি আল্লাহর মুজাহাদা, ওয়াহ ওয়াহ ওয়াহ, জুতা পায়ে দেবে না, সালার চোট গায়ে দিয়ে ঘুরবে, আর তরকারি টরকারি কিছু খাবে না, খালি রকম কোন রকমের কহি তরকারিকে একটু চুষবে, রসটা খায়া কোন রকম আমি যেটা আছি এটুকু হলি হয়েছে। এইরকম সুটকি হওয়ার কোন শিক্ষা তো ইসলাম দেয় না ভাই। সুটকি হওয়ার দ্বারা কোন আল্লাহ হয় না। আমাদের আকাবের দিন তো পোলাও বিরিয়ানি কুরমা খায় খেয়ে ওলি আল্লাহ হয়ে গেছে। হ্যাঁ, তো পোলাও বিরিয়ানি কুরমার পিছনে পড়েন নাই, পোলাও বিরিয়ানি কুরমা আসতে থাকছে তাদের দোস্তর কাছে। হ্যাঁ, তারা তো ধুম পোলাও বিরিয়ানি কুরমা খাইছে, কোথায় কোন লখনৌর বিরিয়ানি, দিল্লির বিরিয়ানি, হ্যাঁ না, হায়দ্রাবাদী বিরিয়ানি, কাশ্মীরি বিরিয়ানি, আফগানি বিরিয়ানি, সব বিরিয়ানি তারা খাইছেন। হ্যাঁ, করাচিতে যাইতাম যখন, হজরত মওলানার ওখানে নানান কিসিমের বিরিয়ানি আসত। একদিন শুনলাম যে আজকে দেহলি কি বিরিয়ানি, দিল্লির বিরিয়ানি পাকানো হয়েছে। তো হজরত মওলানার সঙ্গে খানকার পাশেই দাওয়াত ছিল ইলিয়াস কোরাইশি সাহেবের বাসা, ওই বাসার নাম হল বাইতুল আবরার সাহারদুর, উনি খুব দেওয়ানা হজরত মুরিদ, অনেক বড় এই এমনি উচ্চ শিক্ষিত, আবার বড় মাপের ধনীও, দিল্লিতে বাড়ি, আবার করাচিতেও বাড়ি আছে। তো ওনার বাসায় বিরিয়ানি পাকাইছে, ভীষণ গরম, ধুয়ে উঠতেছে একদম। সে ভাই খুশবু কি, পুরো বাড়িঘর ভরে গেছে খুশবুতে। খাইলাম যে বাস্তবিক এরকম বিরিয়ানি আর কখনো খাইনি, এসা জবরদস্ত বিরিয়ানি। বলো ভাই, বিরিয়ানি খাইলে কি সে বেলায় খতম হয়ে যায়? যারা আহলুল্লাহ, বড় মাপের ওলি আল্লাহ, তাদের মেজাজ লতিফ হয়ে যায়, অত্যন্ত বেশি লতাফতওয়ালা, এই নানান জিনিসের ব্যাপারে এরকম মনে হয় এটা আচ্ছা লাগে না, এটা ভালো লাগে না, হ্যাঁ না, এত পরিচ্ছন্নতা ভিতরে, এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন মেজাজ হয়, এত স্বচ্ছ, এত বেশি উন্নত হয়, রাজা বাদশাহরাও হার মানতে বাধ্য হয় তাদের সামনে। এসা আল্লাহ তাহলে তাদের কলবে আল্লাহ পাক দান করে। তো এই সকল মানুষদের খাওয়া দাওয়া ওগারের খেদমত করা সাধারণ মানুষের শেষে পারেও না। তো আল্লাহ পাক কিছু বান্দাদেরকে রাখেন, তারাই তাদের খেদমত করতে থাকেন। সাহার দুই আসতেন বাংলাদেশে, তো ধানমন্ডির হাজি হাবিব সাহেবের ওখানেই থাকতেন। বড় বড় ওলামারা হজরতের মুরিদ খলিফা, কিন্তু কেউ নিজের বাসায় নিয়ে হজরতের খেদমত করার হিম্মত করতেন না, যে ভাই হজরতের পছন্দের খানা আমরা পাকাইতে পারব না। আমার শায়খ রহমতুল্লাহ আলীকে ভোলায় নেওয়ার জন্য, আমাদের এলাকায় নেওয়ার জন্য আমার খুব শখ হয়েছে। তো হজরত মওলানা সালাম রহমতুল্লাহর কাছে বললাম, হজরত বললেন যে হ্যাঁ, তুমি একটা কথা কইলা, উনি বা ঢাকার ভোলাতে হজরতের রান্না খানা রান্না করবে কে, মানে পুরা ভোলা ফেল, ভোলা কে খানা রান্না করবে? এইটা নিয়ে হজরত মওলানা সালাউদ্দিন সাহেব পেরেছেন, হজরতের খানা রান্না করবে কে, কি কথা বুঝেন নাই? তা আমি বললাম হজরতকে নেওয়া দরকার, আমাদের ভোলার উল আমাদের জাগানো দরকার। তো যাই হোক, শেষে আমার পিয়া পিড়িতে হুজুর রাজি হলেন, শেষটা হজরত ভোলা তো শেপ নিয়ে গেলেন, লঞ্চে গেলেন, তো লালমোহন গিয়ে নামলাম, সেখান থেকে গাড়িতে করে মওলানা সালাউদ্দিন সাহেব রহমতুল্লাহর বাড়িতে নেওয়া হয়েছে। হুজুরের বাড়িতে, হুজুরের শান্ত উঁচু, তো ওইখানে খানা দানার ইন্তজাম হয়েছে, লালমনে বিশাল সম্মেলন হয়েছে, বয়ান হয়েছে। যাই হোক, তো মাওলানা সালাউদ্দিন শেখ রহমানের বাড়িতে যখন যাওয়া হয়েছে, তো হজরত ইস্তেঞ্জা করবেন কোথায়, কি কথা বুঝেন নাই, এই হল ঘটনা। ইস্তেঞ্জার জায়গা ঠিক করাই কঠিন হয়ে গেছে, কারণ যে হজরত অনেক উঁচু লম্বা মানুষ, বহুত লহিম সহিম মাশাআল্লাহ, হ্যাঁ না, বেশ উঁচু লম্বা। এখন ওই ওখানের যে টয়লেট এত চিপা চাপা, আমি নিজে ঢুকতে হলে সোজা হয়ে ঢুকতে পরে, মানে ঢুকার পরে এখন আবার উল্টা দিকে ঘুরতে হয়, মানে ধীরে ধীরে আস্তে আস্তে পজিশন নিয়ে নিয়ে, এইটার মধ্যে হজরতকে ঢুকাবেন কেন, কি কথা বুঝেন নাই। তা আমি সেই লালমোহনের দিকে যখন লঞ্চ যায়, তখনই আমি লঞ্চের থেকে চিৎকার দিয়ে ওদেরকে বলছিলাম, ওরা ওই বাইরে খালপাড়ে দাঁড়ানো ছিল, বললাম জলদি করো, হোগলা মাটির এক কিনারা নিয়ে হোগলা দিয়ে ঘের দাও গোল করে, আর নিচে মাটি কাইটে গভীর করো, আর সেখানে মজবুত কোন তক্তা দিয়া ইস্তেঞ্জা করার ইন্তজাম করো, এছাড়া কোনো উপায় নেই। ঝটপট উঘানে কাউগ্রাম তো একদম আলাল ফর, কিছু করার উপায় ছিল না, সেলাব ফেলাব করতে আনবে কি করবো ওখানে। যাই হোক, তো পরে হজরতওয়ালার যখন ইস্তেঞ্জার দরকার হয়েছে, তো হজরত কোনদিন গেলে আমার কাঁধের উপরে ভর দিয়া যাইতেন, তা আমার কাঁধে হজরতের হাতে ভর দেওয়া, আমি হজরতকে নিয়ে নিয়ে যাইতেছি, যেদিকে ওই মাঠের শেষ প্রান্তে হোগলা এরকম দেওয়া, হোগলার হোগলার সরাতে ভিতরে ঢুকতে হবে। এই তো হজরত আমাকে খুব মুশকি হাসতেছেন আর বলতেছেন যে আব্দুল মতিন ইয়ে তো ভাই, ভাই আব্দুল মতিন ইয়ে তো বিলকুলই গাঁও, এটা তো একেবারেই গাঁও গ্রাম লুয়ে। আমি অনেক হাসছিলাম, কিছু বলে টিল চুপচাপ খালি হাসতে থাকছি। পরে বদনা আমার বাম হাতে বদনা, আর এদিকে হজরত বলা আমার কাদের উপরে ভর দিয়ে আগাইতেছেন, তা আমি নিয়ে যেতেছি, নিয়ে যাইতে 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 সেখানে যাওয়ার পরে, এখন ওই বদনা তো ভিতর রাখতে হবে না, তো ওই হোগলার এক কিনারা যেদিকটা ঢুকতে হবে সেটা খুলে পরে আমি ভিতরে ঢুকছি। হজরত বললেন বেওকুফ ইস্তেঞ্জা তুজে লাগা হ্যাঁ কি বুঝে, যাই হোক, পরে বদনা রাইখে আমি বাইরে আসছি, হজরত দেখলেন যে খোলা ময়দান, একদমই খোলা ময়দান, আর সে তরদার টরদার তো কিছু নাই, কেউ নাই, কি হবে এখন মুসিবত না। হজরত বললেন যা বাস আপ বাহার খড়ে রাখো আর পায়রা জোরদার রাখো, আপ তুমি এখানে দাঁড়ায় থাকো বাইরে আর খুব জোরদার পাহারা দাও। তখন এই সময় তাকে লোভাত করতে তো না, এখন যে হজরত জোরদার পায়রা রাখুন, ওই সময় তো যেটা করা দরকার যাতে সাইকেল বিনার হয়ে যায়, খুব জোরদার আমি পাহারা দিব, ঠিক আছে। পরে আমি একটু মোটামুটি দূরে তাকরিবান আনুমানিক 20 হাত দূরে, আমি এরকম 20-25 হাত দূরে আমি দাঁড়ায় আছি, এখানে একদম দাঁড়ায় আছি স্টিল ফুঁস হাঁস করতেছি, যাতে হজরত অনুভব করেন যে আছে এটা এখানে। এর মধ্যে গাও এত বেশি গাও গ্রাম যে সেইগুলো দূরে মাদ্রাসা, আর তারপরে একটা মাঠ, তারপরে এই মাঠের একদম শেষ প্রান্ত এক লোক ওই পানি পড়াবে, পানি দম করাবে, তা ওখান থেকে ওই জগে পানি একদম এই বিশাল খালি মাঠের শেষ দিকে আগে আসতেছে। তো আমি পেরেছা যে আল্লাহ কি মুসিবত, এটা কোনো পানি দম করানোর এরিয়া? এখানে স্টেন রাখা না, এখানে ওই পানি দম করে তিনি আসতেছে, এত বেশি পেরেছে। তা আমি আওয়াজ দিলাম যে ইশারা দিলাম উচ্চান, হযরত ভিতর থেকে বলছেন কম, আমি মুতমাইন করছি নিয়োজিত কই নি খারাপ, হ্যাঁ পায়রা জোরদার রাখবা। এ হল বুদ্ধিমান মানুষের বুদ্ধি। ভাই একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে কি হবে? হজর টেনশনে ছিলেন যে ও আবার কোনদিক গেল টেলবি না, আজই পেরেছেন। হজর তোমার বেদা শফকত করতেন, মহাব্বত করতেন, আজিব আজিব এসা ঘটনা যে কি বলব। হ্যাঁ কি বল, আল্লাহ ওলার সঙ্গে আলহামদুলিল্লাহ খুব থাকার তৌফিক দিয়েছে। বহুত বহুত হজরত বে ইতিহাস শফকত করতেন, বহুত জ্যাদা মহব্বত করতেন। সেদিন করাচি থেকে ওরা হজরত ওয়ালার কোন খালোয়াতের খাস আলোচনা ওটা রেকর্ড করার ছিল, ওদের কাছে করাচিতে সব সংরক্ষিত আছে, হজরতের সব যখন যেখানে হাঁটতেছেন কথা বলতেছেন রেকর্ড হইতেছে, বৈশা আছেন কিছু বলতেছেন রেকর্ড হইতেছে। তো এইরকম একটা রেকর্ডিং আমার কাছে ওরা পাঠাইছেন আমার মোবাইলে, যার ভিতরে হজরতওয়ালা বলতেছেন যে ভাই যে বস সারা জাহানে ওলামাদের মধ্যে মাওলানা আব্দুল মতিন সবচেয়ে বেশি আমাকে মহব্বত করে। এবং এই কথা হজরতওয়ালা বারবার বলতেন, মির্জা রহমুল্লাহ আমাকে শুনেছিলেন। হজরতওয়ালার শফকত এটা আসলে হজরত মহব্বত করতেন বেশি, তো হজরতের মহব্বতের কারণে হজরত আমাকেও সেরকম দেখতেন যে ও আমার বেশি মহব্বত করে, বহুত বেশি মহব্বত করতেন হজরতওয়ালা। একবার এরকম রাত্রিবেলা আমার ফ্লাইট, মানে ভোর রাত্রে ফ্লাইট, তো রাত্রে একটার দিকে খানকা থেকে বের হয়ে আসতে হইতেছিল, তো হজরতওয়ালার সঙ্গে দেখা করলাম কামরাতে গিয়ে। তো মাওলানা ইসমাইল সাহেব কিশোরগঞ্জে ছিলেন তখন করাচিতে, তো আমি হজরতওয়ালার কামরায় গেলাম, তো হজরত থেকে বিদায় নিতে কষ্ট হইত, তো হজরতওয়ালার থেকে বিদায় হয়ে ফের এয়ারপোর্টের জন্য রওনা হয়ে আসছি। ওই সময় যে হজরতের কামরা থেকে যখন বের হই, অনেক বেশি মানে বে এখতিয়ার এত বেশি কান্নাকাটি করতেছিলাম যে হজরত বড় পরেশান হইতেছিলেন। ফের হজরতের কামরার সামনে এসে মিসাবের কামরা, ওখানে বসে দীর্ঘ সময় কান্দতে থাকছে। তো খানকায় যারা ছিলেন সব নিজ নিজ জায়গায় পেরেশান হয়ে স্তব্ধ হয়ে বসেছিলেন, মানে তাদের কারো কাছে সান্ত্বনা দেওয়ার কোন ভাষা ছিল না। কান্দে তো নিজের সাহেব থেকে ফেরাক এর কারণে এটা দিয়ে আমরা কি দিয়ে একে বুঝাব। যাই হোক, পরে তো আমি তো আসলাম এয়ারপোর্টে, তারপরে হাওয়াই জাহাজ, ফের ঢাকা আসা হয়েছে। তো মাওলানা ইসমাইল সাহেব কিশোরগঞ্জ যদিও ছিলেন, হজরতওয়ালা রহমতুল্লাহ আলাইহির আমার আসার পরে সারা রাত আর ঘুম হয়নি, পুরা রাত ছটফট ছটফট করতে থাকছেন, আর ঘুমাইতে পারে না। পরে দিনের বেলাও হজরত ঘুম আসতেছিল না, তো রাত্রে যখন হজরত ঘুমাইতে পারতেছেন না, ছটফট করতেছিলেন, মাওলানা ইসমাইল সাহেব খেদমত করতে গেছেন কিশোরগঞ্জের এই পীর সাহেব। তো মাওলানা ইসমাইল সাহেব আমাকে বললেন যে হজরত ওয়ালা তখন বললেন যে মৌলভী ইসমাইল এক আশিক নে মেরি নিন্দ উড়া দি, যে ওর মহব্বতের কারণে আমার তো ঘুম শেষ হয়ে গেছে, এরা এক আশিক নে মেরি নিন্দ উড়া দি। যাই হোক, এখন দুনিয়ার লোকেরা যারা আজকে মহব্বত করেন, কাছে আসেন, বসেন, তো এই আল্লাহ ওয়ালাদের দোয়ার বরকতেই বস এইটুকু হইতেছে, আর না হলে আর কোনো কিছুই নেই। বহরহাল, তো আমার ভাই সকলে এতটুকু হিম্মত করি যে মন চাইল না তারপরও আল্লাহ পাকের হুকুমটা পুরা করে দেওয়া, 9000 তাকাজা করে গুনাহের প্রতি কিন্তু গুনাতে লিপ্ত না হওয়া, এতটুকু কাজের জন্য যে এতটুকু কাজে যে অটল হবে নিঃসন্দেহে সে ওলি আল্লাহ হয়ে যাবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আর এর সঙ্গে যেখানে মুনাসাবত হয়, খামখা গিয়ে এক জায়গায় পড়ে থাকতে নেই, মুখস্থ বায়াত, মুখস্থ ছুটাছুটি, দৌড়াদৌড়ি, মুখস্থ খেলাফত, এই ধান্দাবাজি করে কিন্তু ফির আল্লাহ থেকে মারুম থাকা লাগবে। ইয়াদ রাখুন, আকাবিরের মুত্তাফাকা ফয়সালা, সুলুকের আকাবিরের মুত্তাফাকা ফয়সালা, সমস্ত আকাবিরের এই কথার উপর এজমা যে তোমার রুহানি তারাক্কি হবে ওই শাইখের দ্বারাই যার সঙ্গে তোমার মুনাসাবত হয়। এই দল বান্ধা সবগুলোকে এক জায়গায় নিয়ে ঠিক উঠে দেওয়া এটা কোন তরিকা না, এটা সুলুক তরিকা কোন তরিকা না, এটা গলত তরিকা, ইয়াকিনান গলত তরিকা। যারা এইভাবে করে তারা বিলকুল ভুল করতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, যে সাহেবের সঙ্গে মুনাসাবত হয় তার কাছে যাও, তার সঙ্গে তাআল্লুক করো, ফের তার কাছে জিন্দগি, তার কাছে জিন্দগি একদম ফেদা করে দেবো, ওয়াকফ করো, যেটাকে আকাবের এক বুজুর্গ এই ভাষায় বলছেন, সার হুমা যা নেহকে বাদা করদাই, সেখানে জিন্দগি ওর মাথা ঝুঁকায় থাকো, যেখানে সরাব এসকে এলাহি তোমার রসি হইতে থাকে, বাদা মানে সরাব, সার মানে কি মাথা, হুমা যা উসি জাগা, নেহ এনে রাখো, নেহাদান রাখনা, হ্যাঁ, সার হুমা যা নেহকে বাদা খুরদাই, যেখানে সরাব এসকে এলাহি তুমি পান করো, যেখান থেকে আল্লাহ পাকের মহব্বতের সরাব নসিব হয় সেখানে মাথা ঝুঁকাও, আজীবন সেখানে মাথা ঝুঁকাই রাখো, মস্ত গবনত রাখো, নত শিরে সেখান থেকে নিতে থাকো। খাজা আজুল্লাহ মুরজুব রহমতুল্লাহ আলীর ভাষায় যে গিড়গিড়াকে জু মানতা হয় জাম, গিড়গিড়াকে জু মানতা হয় জাম, সাকি দেতা হয় উসকো মায় গুলফাম, যে একদম বিনীতভাবে সরাব এসকে এলাহি চায় তো সে শেখের পক্ষ থেকে সে খুব পায়, দামি সরাব পায়, সে যত নিজেকে মিটা তত দামি সরাব এসকে এলাহি নসিব, গিড় গিড়াকে জু মানতা হয় জাম, সাকি দেতা হয় উসকো মায় গুলফাম, ওর নাজো নখরে করে জুমে আসাম, সাকি রাখতা হয় উসকো তৃষ্ণা কাম। আর যে অহংকার দম্ব অহমিকায় আক্রান্ত হয় সে মারুম থাকে,